রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دريو كاتشه دشي بدشي شكل پروباشي اسلام بھائي ايبون سوشل ميديا مادهم جاريا مادر كي دیکھچن جانو پري انوشتان رغم كنو پروباتي اپنا در شبائي كي شبت شاو اوهن اندن آجو انشاءاللہ একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে এবং আপনাদের কলও আমরা অনুষ্ঠান নেওয়ার চেষ্টা করব। মোবাইল লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা খুব সুন্দরভাবে বিষয়বস্তুর আলোচনা শুনব এবং নাতকা ইসলাম ভাইয়ের কণ্ঠেও আপনাদের পছন্দের কালাম ইনশাআল্লাহ আমরা শুনব। তো দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করে নিই। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যখনই আমরা কোনো ভালো কাজ করার সুযোগ পাই, অবশ্যই আমাদের নিয়ত কি এটা যেন ঠিক করে আমরা নেই, না হলে এর সওয়াব আমরা অর্জন করতে পারবো না। আজকের অনুষ্ঠানে আমরা ভালো নিয়ত করে নিতে পারি, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য দেখব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যা ইলমে দিন অর্জন হবে তারপর আমল করার চেষ্টা করব এবং অপর অপর ইসলামীদের কাছে পৌঁছে দেব। দর্শকবৃন্দ, আসুন দুরুদ শরীফের ফজিলত সম্বলিত হাদিসে কারিমা শুনি। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরুদে পাকের ফজিলত আল্লাহু আকবার। দেখুন, জুমার দিনে দুরুদ শরীফ পাঠের বিশেষ ফজিলত রয়েছে, তাই আমরা কেন পিছিয়ে থাকব? আসুন আজ থেকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি অধিকারে দুরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রহমতপূর্ণ প্রভাত আল্লাহ একবার, মহান আল্লাহ পাকের কালাম থেকে তিলাওয়াত এবং হামদে বাড়ি তালার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের প্রারম্ভ হয়ে থাকে। আজও এর ব্যতয় ঘটবে না। আসুন শুরুতে আমরা কোরআনুল করিমের তিলাওয়াত শুনব। জি,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم।
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করলাম। আসলে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত অন্তরকে প্রশান্তি দেয় নিঃসন্দেহে। তাই আমাদেরও উচিত আমরা যেন আমাদের দিনের শুরুটা, দিনের স্টার্ট আমরা যেন কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে শুরু করি। এতে করে আমাদের সম্পূর্ণ পুরো দিন আল্লাহ তাআলার রহমত এবং বরকতে আমাদের অতিবাহিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনুল কারীমের তিলাওয়াত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মাঝে মুবাল্লিগে দাওয়াতে ইসলামী এবং নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন আমাদের সাথে। আজ উপস্থিত আছেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী মাওলানা ফজলে রব্বি মাদানী। আর তার এই অনুষ্ঠানের পক্ষ থেকে ফজলে রব্বি ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথেই আছেন মোহাম্মদ আমির হামজা আত্তারি। তো দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমরা হামদে বাড়ি তালা শুনব, এরপর ইনশাআল্লাহ আলোচনার বস্তু বিষয়ের দিকে অগ্রসর হব।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সর্বশক্তি মান, বান্দার প্রতি দয়াবান। আল্লাহ সর্বশক্তি মান, বান্দার প্রতি দয়াবান। প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান। যিনি মোদের ইমানের দান, ইমানের জান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরা বলে এক আল্লাহ, আমরা বলে এক আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ। ও গো আল্লাহ দয়া করো নসিব করো রদিনায়, ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনায়, নূর নবীকে না দেখায়া, নূর নবীকে না দেখিয়ে কবর দেশে নিয় নালা, ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ,
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, হামদে বারি তাআলা, শোনার সৌভাগ্য আমরা পেলাম। আর ইতিমধ্যেই মাশাআল্লাহ দেখা যাচ্ছে আমাদের অসংখ্য দর্শকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কল, মেসেজ, কমেন্ট করছেন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের অনেক দর্শক। অবশ্যই আপনাদেরকে অনুষ্ঠানে যুক্ত করব। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু, সাবজেক্ট আমরা যেটা নিয়েছি তা হচ্ছে নেকি ধ্বংসের কারণ। দর্শকবৃন্দ, নিঃসন্দেহে আমাদের দ্বারা গুনাহ সংঘটিত হয়, আল্লাহ তাআলার নাফরমানি করে ফেলি, আমরা গুনাহ করে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ফেলি। কিন্তু যাও আমরা কিছু নেকি করার সৌভাগ্য পাই, নেকি করতে সুযোগ পাই এবং নেকি অর্জন করি, আমরা কি কখনো ভেবে দেখছি এই নেকিগুলো আমাদের গুনাহের কারণে আবার ধ্বংস না হয়ে যাচ্ছে? এ বিষয়ে কি আমাদের জ্ঞান আছে যে আমরা আমাদের যে অবশিষ্ট নেকিগুলোকে আমরা অর্জন করছি সেটাকে আমরা সংরক্ষণ করতে পারছি কি না, নাকি নেকিগুলোকে ধ্বংস করে ফেলছি? আজকের এই নেকি ধ্বংসের কারণ ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে বিস্তারিতভাবে শুনব। এবং আমি এই দর্শকদেরকে অনুরোধ জানাবো, আমরা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনি। এতে করে কি হবে, আমরা ইলমে দ্বীনের এই খাজানাগুলোকে সুন্দরভাবে নিজের নিজের হৃদয়ের ফুলদানিতে সাজাতে পারব এবং তার সুবাস নিতে পারব। অর্থাৎ আমরা যখন সঠিকভাবে ইলমে দ্বীন অর্জন করতে পারব, তখনই এটাকে স্মরণ রেখে এর উপর আমল করে নিজেদের নেকিগুলোকে আমরা বাঁচাতে পারব। তো চলুন আমরা এ বিষয়ে আলোচনা শুনব ফজলে রাব্বি মাদানির কাছ থেকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ। আর আমাদের যে আজকের বিষয়টা, এই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ যে জিনিস বেশি মূল্যবান হয় সেটার হিফাজত তেমনই করা হয়। আর আমরা দুনিয়াতেও দেখি যে আমরা যে জিনিসটা অনেক বেশি মূল্যবান হয় সেটাকে অনেক মানে সেফলি রাখি, যাতে কেউ এটা নিতে না পারে বা চোর ডাকাত এটা নিতে না পারে। তো আমাদেরকে দেখতে হবে যে দুনিয়ার জিনিসগুলোকে আমরা এত সেফ রাখি বা হেফাজত করি, নিরাপদে রাখার চেষ্টা করি, কিন্তু এর চেয়েও যে অনেক বেশি মূল্যবান সেগুলো হচ্ছে আমাদের নেকি, আমাদের আমল এবং আমাদের ইমান। সবচেয়ে বড় নেকি, সবচেয়ে বড় এগুলো মূল্যবান জিনিস। শুরুতেই একটি ঘটনা বলবো বুঝানোর জন্য, যাতে আমরা বুঝতে পারি যে ছোটোখাটো দুনিয়াবি যদি কোনো ক্ষতি আমাদের হয়ে যায় তখন আমাদের কেমন লাগে, আর এদিকে দুনিয়া দিনের ক্ষতি হয়ে যাচ্ছে বা আখিরাতের ক্ষতি হয়ে যাচ্ছে সেদিকে আমাদের কোনো দৃষ্টি নেই। যেমন এক ব্যক্তি ছিল, তার একটি মেয়ে জন্ম নিল। তো যেহেতু প্রত্যেক বাবা মারই এই চিন্তা থাকে যে মেয়ে বড় হলে কীভাবে বিয়ে দিবে, তো তারও এই চিন্তা ছিল। তো সে কী করলো, নিজের মেয়ের জন্য, মানে মেয়ে যখন ছোট ছিল তখন থেকে সে টাকা জমানো শুরু করলো। তো প্রত্যেক দিন সে কিছু না কিছু টাকা সেটার মধ্যে জমা করত। এভাবে করে করে 20 বছর হয়ে গেল, আর তার মেয়েও বড় হয়ে গেল, তো বিয়ের উপযুক্ত হয়ে গেল। তো সে একদিন ভাবলো যে এখন তো আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে, এখন আমি যে টাকাগুলো জমা করেছি সেটাকে বের করি। তো সে নিজের পরিবারের সবাইকে একত্রিত করলো এবং বললো যে আমার 20 বছরের মানে পরিশ্রমের টাকা আজ আমি সেটা বের করব। তো যখনই সে ওই বাক্সকে নিয়ে আসলো, যখন খুললো সে দেখলো যে কোনো টাকাই নেই সেখানে। কেন, কি হলো, ওই বাক্সটা ছিল কাঠের, আর কাঠের মধ্যে এক ধরনের পোকা লাগে, সেটাকে বলা হয় উই পোকা। ওই কাঠটা ছিদ্র ছিল, তো ওইখান থেকে উই পোকা প্রবেশ করেছে আর আস্তে আস্তে করে তার সকল টাকা খেয়ে ফেলেছে। আচ্ছা, একজন মানুষ 20 বছর টাকা জমানোর পর যখন সে দেখবে যে তার কাছে কোনো টাকাই নেই, তখন তার আফসোসের সীমা, মানে কেমন আফসোস হবে তার। তো এটা একটা বুঝানোর জন্য দুনিয়াবি উদাহরণ, যে আমাদের টাকা পয়সা যদি আমরা এত বছর জমাই আর যদি শেষ পর্যন্ত গিয়ে দেখি যে আমাদের কোনো টাকাই নেই, তো আমাদের আফসোস কেমন হয়, অথচ টাকা আবার ফিরে আসবে। কিন্তু একটু আমরা চিন্তা করি যে আমরা দুনিয়াতে জীবন অতিবাহিত করছি আর আমরা নেক আমলও করছি, এভাবে করে করে আমরা একদিন দুনিয়া থেকে যখন চলে যাব, আর যদি আখিরাতে গিয়ে দেখলাম যে আমাদের তো কোনো আমলই নেই, কারণ কি, আমাদের আমলের জন্য নেই যে আমরা একদিকে নেক আমলও করেছি আর একদিকে এমন কাজও করে এসেছি যার কারণে আমাদের ওই নেক আমল দুনিয়াতেই ধ্বংস হয়ে গিয়েছে। আচ্ছা, তখন আফসোসের সীমা কেমন হবে, যে ওই জায়গায় আফসোস করলেও কোনো লাভ হবে না, দুনিয়াতে টাকা চলে গিয়েছে, সম্পদ চলে গিয়েছে, আবার চলে আসবে, কিন্তু আখিরাতে বা কিয়ামতের দিন যখন মানুষ দেখবে যে আমার নেক আমল নেই, তখন তো আর ফিরেও আসবে না। একজন মানুষের উচিত আর একজন মুসলমানের উচিত যে আমরা যে নেক আমলগুলো করছি তো সেগুলো হিফাজতেও আছে কিনা সেই দিকে লক্ষ্য করা। তো মানুষের সবচেয়ে বড় সম্পদ বা সবচেয়ে দামি মূল্যবান জিনিস হচ্ছে তার ইমান, তারপরে হচ্ছে আমল। একজন মানুষের ইমানই নেই, তার আমলও কোনো কাজে আসবে না। আর জান্নাতে প্রবেশের জন্য শর্ত হচ্ছে ইমান। তো একজন মানুষকে সর্বপ্রথম তার ইমানের দিকে লক্ষ্য রাখতে হবে এবং ইমান হিফাজতের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজের দিন থেকে ফিরে যাবে, নিজের দিন থেকে বের হয়ে যাবে, ধর্ম থেকে যে বের হয়ে যাবে, ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, এবং কাফির অবস্থায় মারা যাবে, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তো এমন ব্যক্তির আমল দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে গেল, সে পূর্বে যা আমল করেছে সব আমলই তার ধ্বংস হয়ে গেল, যত নেকি করেছে সব নেকি তার ধ্বংস হয়ে গেল। তারপর বলেন উলাইকা আসহাবুন নার, এসব ব্যক্তি দোজখে যাবে বা এইসব ব্যক্তি হচ্ছে দোজখী, হুম ফিহা খালিদুন, এবং দোজখে তারা সর্বদা থাকবে, সদা সর্বদা, আর সেখান থেকে তারা বের হবে না। তো বোঝা গেল ইমান আনার পরেও মানুষ আবার কাফির হতে পারে। কিভাবে হতে পারে? অনেক সময় মানুষ মুখ থেকে এমন কিছু বাক্য বের করে ফেলে যা সে জানে না যে এটা কুফরি, কিন্তু সে এটা বের করে দিয়েছে। তো ইচ্ছায় বের করুক অথবা অনিচ্ছায় বের করুক, সে কাফির হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো এই জন্য আমাদের মানে একটু চিন্তা করা উচিত এবং আমাদেরকে একটু ইলমে দিন শিখা উচিত যে কোন বাক্য বা কোন কথা মুখ থেকে বলা উচিত আর কোন কথা বলা উচিত না। কারণ আজকে আমরা সমাজে দেখছি যে আমাদের মানে মুখ থেকে যা ইচ্ছা আমরা বের করে দিই, যেমন কারো বাসায় কেউ মারা গেলে নাউজুবিল্লাহ এভাবে বলা হয় যে তার তো এখনো সময় হয়নি, আল্লাহ তাকে সময়ের পূর্বেই নিয়ে গেছে, অথবা এভাবে বলে যে এই ব্যক্তির কি প্রয়োজন ছিল আল্লাহর এত তাড়াতাড়ি নিয়ে নেওয়ার, ঠিক আছে। বা কারো ছোট সন্তান মারা গেলে তুমি কেন আমার সন্তানকে নিয়ে নিলে, তুমি কেন এই জুলুম করলে, নাউজুবিল্লাহ। এরকম অনেক কথা আছে সমাজে যা অহরহ মানুষ শোক অবস্থায় হোক বা মানসিক যখন পেরেশানিতে থাকে তখন হোক বা কোনো রোগ হোক যে কোনো অবস্থায় হোক, আপনি এটা বলতে পারবেন না যে ওই সময় আমার অবস্থা এমন ছিল এই জন্য এটা বের করে দিয়েছি মুখ থেকে, না। যেমন অবস্থায় বের করেন আপনার ওই বের করাটা আপনাকে দিন ইসলাম থেকে বের করে দিবে। আর এখানে আমরা শুনলাম এখন কোরআনের আয়াত যে যখনই সে বের হয়ে যাবে আর সে ওই কাফির অবস্থায় যদি মারা যায় তাহলে তার সকল আমল ধ্বংস, আর এই অবস্থায় মারা গেলে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো আমাদেরকে আমাদের ইমানের হিফাজত করতে হবে। আর বলা হয়েছে যে সারা জীবন যে গুনাহের মধ্যে অতিবাহিত করে তো তারও এই আশঙ্কা রয়েছে যে মৃত্যুর সময় তার ইমান হিফাজত থাকবে না, অর্থাৎ সে ইমানের সাথে মৃত্যুবরণ করবে না। কারণ যখন একজন বান্দা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো ডট দিয়ে দেওয়া হয়, একটি গুনাহ করলে একটি দিয়ে দেওয়া হয়, বান্দা আবার দ্বিতীয়বার গুনাহ করে আবার দিয়ে দেওয়া হয়, আবার তৃতীয়বার গুনাহ করে আবার দিয়ে দেওয়া হয়। এভাবে একজন বান্দা যখন গুনাহ করতেই থাকে আর ওই কালো দাগ পড়তেই থাকে, তো একটা সময় গিয়ে ওই অন্তর তার ওই অন্তরটা পুরো কালো হয়ে যায়। যখন অন্তরটা এভাবে কালো হয়ে যায় তখন কারো কথা বা এই যে আমরা যে কথা বলছি না, এই কথাও অন্তরে আর প্রভাব ফেলে না। যখন অন্তরে এই কথাগুলো প্রভাব ফেলে না তখন ওই ব্যক্তি আর গুনাহ থেকে বিরতও থাকে না, বা এই কথাগুলোর তার সামনে কোনো মানে মূল্য নেই বা এমনি অনর্থক তার সামনে। তো এই ব্যক্তির আশঙ্কা রয়েছে যে মৃত্যুর সময় তার ইমান সালামত থাকবে না, কারণ সারা জীবনই সে শয়তানের কথা শুনেছে। আল্লাহ তাআলার হুকুম হচ্ছে নামাজ পড়ো, আর শয়তান যেহেতু নামাজ থেকে মানুষকে বিরত রাখে আর সে নামাজ পড়েনি, তার মানে কি সে আল্লাহ পাকের কথা শুনেনি, সে শয়তানের কথা শুনেছে। আচ্ছা, আল্লাহ পাকের হুকুম হচ্ছে রমজানের রোজা রাখো, কিন্তু এই ব্যক্তি রমজানের রোজা রাখেনি, তার মানে সে শয়তানের কথা শুনেছে। এভাবে প্রত্যেকটা কাজে সে আল্লাহ পাকের নাফরমানি করেছে আর শয়তানের আনুগত্য করেছে। যখন সে সারা জীবন এমন করেছে তো মৃত্যুর সময় যেটা অনেক কঠিন সময়, একটা মানুষের জীবনের একদম শেষ মুহূর্তটা হচ্ছে সবচেয়ে কঠিন সময়, এই সময় বলা হয়েছে যে তার এমন পিপাসা থাকে যে সাত সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয় তবুও তার পিপাসা মিটবে না, এমন পিপাসা থাকে। তো যেই ব্যক্তি শয়তানের কথায় সারা জীবন উঠা বসা করেছে বা সারা জীবন শয়তানের কথা মান্য করেছে, সে মৃত্যুর সময় যখন শয়তান এসে তাকে বলে যে এখন তুমি তোমার ওই দিনে ইসলাম থেকে তুমি কি ফিরে যাও, সে ওয়ান টুর মধ্যে কি শয়তানের কথা শুনে নেয়, কারণ সারা জীবন সে মোকাবেলা করতে পারেনি আর মৃত্যুর সময় সে অনেক দুর্বল। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরমাবরদারি আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে নিজের জীবন অতিবাহিত করে, সে আল্লাহ পাকের পক্ষ থেকে তার একটা শক্তি থাকে, সে শয়তানের মোকাবেলা সারা জীবন করেছে। এখন মৃত্যুর সময় যখন শয়তান তাকে বলে যে তুমি দিনে ইসলামকে ছেড়ে দাও, দিনে ইসলাম থেকে ফিরে যাও, তখন আল্লাহ তাআলার রহমতে সে ইসলামের উপর অটল থাকে এবং সে শয়তানের কথা মানে না এবং ইমান অবস্থায় তার মৃত্যু হয়। এই হচ্ছে সারা জীবন আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে অতিবাহিত করার ফল ফলাফল, আর এক হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি এবং আল্লাহ তাআলার মানে অবাধ্যতার মধ্যে জীবন কাটানোর ফলাফল। যে যে ফরমাবরদারি করবে সারা জীবন তার ইমান সালামত থাকবে এবং সে ইমান নিয়ে দুনিয়া থেকে যাবে, আর যে ইমান নিয়ে দুনিয়া থেকে যাবে সে ইনশাআল্লাহ অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। আর যার ইমান হেফাজত থাকবে না, ইমান নিয়ে যে দুনিয়া থেকে যেতে পারবে না, সে সব সময়ের জন্য জাহান্নামে থাকবে।
আল্লাহ আল্লাহ। মাদন চ্যানেল দর্শক বৃন্দ, খুবই চমকপ্রদভাবে আমরা এই বিষয়টিকে জানলাম যে আমাদের সর্বপ্রথম নিজের ইমানকে রক্ষা করতে হবে, আর এই রক্ষা তখনই সম্ভব যখন মহান আল্লাহ পাকের রহমত আমাদের প্রতি থাকবে। তো আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝে গেছি এই বিষয়গুলো, যে নিরর্থক কোন অবস্থায় আল্লাহ পাকের সারা জীবন আল্লাহ পাকের নাফরমানি করে আল্লাহ পাকের রহমতের আশা করা, এটা কেমন? এটা তো বেওকুফি, এক ধরনের বান্দা ভুল আশায় বসে আছে যে আমার মৃত্যুর সময় ইমান ঠিক থাকবে। তো এমনটি নয়, বরং নিজেদের ইমানের হেফাজতের জন্য মহান আল্লাহ পাকের দরবারে যেভাবে দোয়া করতে হবে ঠিক সেভাবে আল্লাহ পাকের সন্তুষ্ট করে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমরা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আমরা যেন সবাই চেষ্টা করি নিজেদের জীবনের প্রতিটা মুহূর্ত মহান আল্লাহ পাকের স্মরণে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজে অতিবাহিত করার, এর মাধ্যমেই আমরা আল্লাহ পাকের রহমত লাভ করতে সক্ষম হব। দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে অলরেডি বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক দর্শকরা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি গাজীপুর থেকে আব্দুস সামাদ ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, মাশা আল্লাহ। এরপর মদিনা মদিনা আইডিন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ ফারুক আত্তারি ভাই আছেন, রিয়াজ হুসাইন আত্তারি ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, বাপ্পি ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, রাজা ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, ইব্রাহিম রাজা ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, বিনতে হাবিব খান আমাদের সঙ্গে যুক্ত আছেন, মোহাম্মদ রফিক ভাই আমাদের সঙ্গে আছেন, তামিম আহমদ রাকিব ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর কামরান ভাই আমাদের সঙ্গে আছেন, নাইমুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন, ইমরান ভাই আমাদের সঙ্গে আছেন, সোহান মোল্লা ভাই আমাদের সঙ্গে আছেন, আলমগীর ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন। এভাবে অসংখ্য দর্শক এবং আমাদের সঙ্গে ইসলামী বোনরা বিভিন্ন আইডির মাধ্যমে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, কিছু কল অনুষ্ঠানে আমরা যুক্ত করব যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। জি, কল ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন। আসলে আপনাদের এই কল মেসেজ এর মাধ্যমে মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা খুবই উদ্বুদ্ধ হয়ে যারাই আমাদেরকে কল করেন এবং মেসেজ করেন। জি, পরবর্তী কল।
আমি রংপুর থেকে বলছি, আমার নাম হলো মোহাম্মদ ইয়াসির, আমি একটাই কালাম শুনতে চাই, চোখেরও তারা নামে মোহাম্মদ।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই আমির ভাইয়ের কাছ থেকে আমরা একটি কালাম শুনবো এবং আপনাদের অনুরোধ ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে শুনবো। জি, পরবর্তী কল।
শরীয়তপুর থেকে মাদানি টেলিভিশন দেখ, খুব ভালো লাগে, যেহেতু আপনারা সবাই ইসলামের আদর্শ, আপনারা কথাবার্তা আমার ছেলেরাও শুনে আমিও শুনি, ভালো লাগে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ করিম আপনাকে আপনার পরিবার সবাইকে বরকত দান করুন। অবশ্যই অনুরোধ থাকবে আমাদের যারাই নিয়মিত দর্শকরা আছেন বা মাদানী চ্যানেল দেখছেন, আপনাদের খুবই ভালো লাগছে এবং মাদানী চ্যানেলের মাধ্যমে নিঃসন্দেহে আমরা কিন্তু অনেক ইলমে দিন শিখতে পাই এবং আল্লাহ তার রসুলের আল্লাহ আকবার ভালোবাসা খুব সুন্দরভাবে অন্তরে গেঁথে নেওয়ার জন্য মাদানী চ্যানেল অন্যতম। তা আমি বলবো যারাই আছেন, অবশ্যই আমরা অপরাপর ইসলাম ভাইদেরকে, মুসলমান ভাই বোনদেরকেও যার যার স্বস্থান থেকে তাদেরকে দাওয়াত দিই মাদানী চ্যানেল দেখার। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে অপর কোনো ইসলামী ভাই ইসলামী বোন যদি মাদানী চ্যানেল দেখে আল্লাহ আকবার সংশোধন হয়ে যায়, তার যে সওয়াব নেকি আপনিও কিন্তু অর্জন করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, যাবো আমির ভাইয়ের কাছে, একটি কালাম শুনবো, এরপর আবার আলোচনার দিকে ফিরবো। তবে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট আমরা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। জি
জীবনে হবে কি তোমার দিদার সোল্লাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার সোল্লাল্লাহ, শিয়া শায়রো চি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ, শিয়া শায়রো চি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ, শিয়া শায়রো চি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জগতে তো মি দরদি দর্শরি দারিয়া রাসূলুল্লাহ, জগতে তো মি দরদি দর্শরি দারিয়া রাসূলুল্লাহ, জগতে তো মি দরদি দর্শরি দারিয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ, শিয়া শায়রো চি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ। পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন, পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন, তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ, তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ, শিয়া শায়রো চি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ, শিয়া শায়রো চি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ, শিয়া শায়রো চি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ। মদিনায় যাই তো বরজার জিয়ারতে কত হাজি, মদিনায় যাই দেখাও না আমাকে তো মর্দার বাড়িয়া রাসূলুল্লাহ, দেখাও না আমাকে তো মর্দার রসুল আল্লাহ দেখাও না আমাকে তোমার দরবারে রসুল আল্লাহ জীবনে হো কি তোমার দিদারিয়া রসুল আল্লাহ শিয়া শায়রো এছি আমি গুনাহগারিয়া রসুল আল্লাহ শিয়া শায়রো এছি আমি গুনাহগারিয়া রসুল আল্লাহ।
মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমরা কালাম শুনছিলাম, তো আসুন আমরা আবারও বিষয়বস্তু নিয়ে খুব সুন্দর আলোচনা শুনবো। এবং হ্যাঁ দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, আমি বলবো অবশ্যই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আমরা সবাই শুনবো। জি
জি। আচ্ছা, পূর্বে আমি যেটা বলেছি যে গুনাহের মধ্যে জীবনযাপন করলে সে মৃত্যু সময় আশঙ্কা আছে যে সে কুফরের উপর মারা যায়।
জি।
কিন্তু এটা আবশ্যক না যে সে কুফরের উপরেই মারা যাবে।
হ্যাঁ জি।
যদি আল্লাহ তাআলার দয়া হয়, আল্লাহ তাআলার রহমত হয়, তাহলে এমন হতে পারে যে একজন ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে কিন্তু সে মৃত্যুর সময়ও তার ঈমান ও সালামত ছিল এবং সে ঈমান নিয়েই দুনিয়া থেকে
গিয়েছে। ফজলুর রব্বি ভাই, এটার পিছনেও তো আল্লাহ পাকের সন্তুষ্টি বা দয়াটা এভাবে থাকে যে আল্লাহ পাককে সে কোনোভাবে কোনো একটি কাজের মাধ্যমে রাজি খুশি করে না।
জি জি, অবশ্যই।
যে কারণে এই দয়াটা।
হ্যাঁ, এটা আল্লাহ পাক তো নিজের বান্দাকে মাফ করার একটা বাহানা খুঁজেন। ঠিক আছে, আমরা হাদিসে পাকেও অনেক এমন ঘটনা শুনেছি যে এক ব্যক্তি একটা কুকুরকে পানি পান করানোর কারণেই আল্লাহ পাক তার মাগফিরাত করে দিয়েছে।
আল্লাহ আল্লাহ।
এমনও আছে যে আল্লাহ পাকের সৃষ্টি একটা সামান্য, যেমন একটা মাছি বা একটা পিঁপড়া, হ্যাঁ, কেউ মাছিকে পানি পান করার সুযোগ করে দিল। যেমন একজন আল্লাহর ওলির ঘটনা আছে যে সম্ভবত ইমাম গাজ্জালী, যে তিনি যে কলম দিয়ে বা তৎকালীন যুগে যে কালি দিয়ে লেখা হতো, এভাবে কালি লাগিয়ে আবার লেখা হতো, তো যখন তিনি কালি লাগিয়ে কলমটি রেখেছিলেন তো একটা মাছি এসে সেই কালিটা পান করলো। তো যতক্ষণ সে মাছি ওই কালি পান করছিল তিনি ছেড়ে দিলেন, তিনি তাকে উঠাননি সেখান থেকে বা কলম উঠিয়ে নেননি। তো বলা হয় যে তাকে তার মৃত্যুর পরে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো যে হযরত আপনার সাথে কি হয়েছে, মা ফাআলাল্লাহ বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। তো তিনি বললেন যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওই যে একদিন মাছির উপর দয়া করেছিলাম এই ওসিলা আল্লাহ পাক আমাকে আমার উপর দয়া করেছেন। তো বোঝা যাচ্ছে যে কোনো একটা নেক আমল এমন যেটা আল্লাহ পাক, যেই আমলের কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়েছেন তো আল্লাহ পাক ক্ষমা করে দেন। আবার বান্দা সারা জীবন নেক আমল করেছে কিন্তু একটা গুনাহ এমন করে বসেছে যে ওই গুনাহের কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। আর হাদিসে পাকেও রয়েছে যে আদম সন্তান বিভিন্ন অবস্থায় দুনিয়াতে আসে, কেউ মমিন অবস্থায় জন্মায় বা ইমান নিয়ে জন্মায় আর তার মৃত্যুও ইমানের উপরই হয়, আরেক হচ্ছে কাফিরের ঘরে জন্মায় আর সারা জীবন কাফিরই থাকে, কুফের অবস্থায় তার মৃত্যু হয়। আরেক ধরনের লোক হচ্ছে যারা ইমান নিয়ে জন্মায়, সারা জীবন মুসলমান থাকে কিন্তু কুফর অবস্থায় তার মৃত্যু হয়। আরেক হচ্ছে যে কুফর নিয়ে সে জন্মালো আর সারা জীবন কাফিরই থাকলো কিন্তু মৃত্যুর সময় তার ইমান নসিব হয়ে যায় এবং ইমান নিয়ে সে দুনিয়া থেকে যায়। এখানে দুই ধরনের ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান। এক ধরনের ব্যক্তি যে মুসলমান হয়ে দুনিয়াতে এসেছে বা ইমান নিয়ে এসেছে, সারা জীবন মুসলমান ছিল আর ইমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছে, এক ধরনের সৌভাগ্যবান। আর দ্বিতীয় হচ্ছে যে কুফর নিয়ে দুনিয়াতে এসেছে আর সারা জীবন সে কাফিরই ছিল, কাফির অবস্থায় জীবন কাটিয়েছে কিন্তু মৃত্যুর আগেই তার ইমান নসিব হয়ে গেল আর সে ইমান নিয়ে দুনিয়া থেকে গেল। আর এমন অনেক ঘটনা এবং অনেক উদাহরণ আমরা দেখেছি যে একজন মানুষ সারা জীবন কাফির ছিল, সে মৃত্যুর আগে সে কি করলো, কালমা পড়ে মুসলমান হয়ে গেল, বা কেউ তাকে ইসলামের দাওয়াত দিল সে ইমান আনলো, একটু পরেই তার ইন্তেকাল হয়ে গেল। এই ধরনের ব্যক্তিরা খুবই সৌভাগ্যবান। তো আমাদেরকে ভয় করা উচিত যেটা আমরা পূর্বে শুনলাম যে যে কোনো একটা আমলের কারণে আল্লাহ পাক রাজিও হতে পারেন আবার যে কোনো একটা খারাপ কাজ বা গুনাহের কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যেতে পারে।
এখন সেই খারাপ কাজটি ছোট হোক কিংবা বড়,
ছোট হোক কিংবা বড় হোক, যেমন ফাজানে সুন্নাতে রয়েছে যে এক ব্যক্তি একজনের বাসা থেকে ওই হয় না যেটা দিয়ে মানুষ দাঁত খিলাল করে, হ্যাঁ কাঠি
সলাই,
হ্যাঁ তো এই জিনিসটা নিয়েছিল তার। যেমন আগেকার যুগে তো বেড়ার বাসা হতো, কুড়ে ঘর হতো, সেখানে এগুলো কাঠ থাকতো, সেও বাসা থেকে এটা নিয়ে নিয়েছে দাঁত খিলাল করার জন্য, তার অনুমতি নেয়নি। এই একটা ইয়ার কারণে, কাঠির কারণে তাকে জান্নাতে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে, মানে তাকে জান্নাতে যাওয়া যেতে দিতে হচ্ছে, মানে দেওয়া হচ্ছে না, কারণ কি সে ওই একটা কাঠি তার মালিকের অনুমতি ব্যতীত নিয়ে নিয়েছে। এখন আমরা একটু দেখি যে আমরা দুনিয়াতে মানুষের অনুমতি ব্যতীত কি কি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখানে একটা কাঠির কারণে যদি থামিয়ে দেওয়া হয় জান্নাতে যেতে, তাহলে আমরা দেখি আমরা কি কি নিয়ে নিচ্ছি। এখানে তো মানুষ লক্ষ কোটি টাকা মানুষের কি মেরে খাচ্ছে, কিন্তু তার এই অনুশোচনাও নেই যে আমি একটা খারাপ কাজ করছি, আবার সে ওই টাকা দিয়ে একটু দানও করে দিচ্ছে, দান সৎকাও করছে, আর সে মনে করছে যে আমি যেহেতু দান সৎকা করেই দিয়েছি তাহলে তো আমি অনেক ভালো কাজ করছি। নাউজুবিল্লাহ, এই আপনার অন্যের টাকা মারার কারণে আপনাকে কেয়ামতের দিন যে মানে আপনার কি অবস্থা হবে এটা আপনি ভাবতেও পারবেন না, ঠিক আছে? কারণ দুনিয়ার কোনো শাস্তি এটাকে আমরা আখিরাতের শাস্তির সাথে তুলনা করতে পারবো না, আখিরাতের শাস্তি এটা কেউ সহ্যই করতে পারবে না, যেটাকে আজ আমরা অনেক তুচ্ছ মনে করছি যে যা হবে দেখা যাবে, নাউজুবিল্লাহ, এটা কখনোই দেখা যাবে না, এটা কেউ সহ্য করতে পারবে না। তো ইমানের হিফাজত এবং প্রত্যেকটা আমল যা আমরা করছি সেটা ছোট হোক বা বড় হোক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা, আর এই ভয় রাখা যে যেহেতু আল্লাহ পাক অমুখাপেক্ষী, আল্লাহ সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, আল্লাহ পাক আপনার আমলের মুখাপেক্ষী না, এই জন্য আপনি আমল করেন আল্লাহকে রাজি করার জন্য, এই আমল করছি আল্লাহ পাক যেন আমার উপর রাজি হয়ে যায়, আর এই আমল থেকে আমি বিরত থাকছি বা এই খারাপ কাজ থেকে বিরত থাকছি এই জন্য যে আল্লাহ পাক যেন আমার উপর অসন্তুষ্ট না হয়ে যান। প্রথম হচ্ছে ইমানের হিফাজত। দ্বিতীয় যে মন্দ কাজ বা গুনাহ হচ্ছে যার কারণে মানুষের আমল ধ্বংস হয়ে যায়, সেটা হচ্ছে কারোর সাথে হিংসা করা, ঠিক আছে? আরবিতে হাসাদ বলা হয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, বরং এই সব লোক এই কথার উপর বা এই বিষয়ের উপর হিংসা করে যা আল্লাহ পাক নিজের দয়ায় তাকে দান করেছে। অর্থাৎ মানুষ যখন একজনের সাথে হিংসা করে, কি নিয়ে হিংসা করে? কারো নিয়ামত দেখে হিংসা করে। আচ্ছা, ওই নিয়ামত কে দিয়েছে? ওই নিয়ামত কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তার মানে তার সাথে হিংসা করে আল্লাহ পাকের উপর আপত্তি করছেন যে তুমি তাকে কেন সেটা দান করেছো। এই হিংসার যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যেই এসেছে যে হিংসা কাকে বলে। বলা হয় যে কারো নিয়ামত এর ধ্বংস হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা, কারো নিয়ামত, এক ব্যক্তি অনেক নিয়ামত পেয়েছে তো তার থেকে ওই নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা, এবং এই আকাঙ্ক্ষা করা যে এই ব্যক্তি যেন এই নিয়ামত না পায়, অর্থাৎ সে নিজের অন্তর জ্বালাচ্ছে, সে নিজের অন্তর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করছে, আরেকজন নিয়ামত পাচ্ছে আর সে নিজের অন্তর জ্বালাচ্ছে, তো এটাকে বলা হয় হিংসা। আর আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কত সুন্দর শিক্ষা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যেটা সহিহ বুখারীতে রয়েছে, যে তোমরা নিজেদের মধ্যে হিংসা করিও না, নিজেদের মধ্যে হিংসা করো না, নিজেদের মধ্যে বিদ্বেষ, শত্রুতা এগুলো করিও না, এবং একে অপরের পরনিন্দা করিও না, পিঠ পিছে একে অপরের কথা বলা, হ্যাঁ
গীবত করা,
গীবত করা এটা করিও না, এবং আল্লাহর বান্দাগণ তোমরা ভাই ভাই হয়ে থাকো। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, মুসলমানরা নিজেদের মধ্যে কি
ভাই
ভাই ভাই। তারপর হাদিসেও রয়েছে যে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সব জায়গায় এটাই বলা হয়েছে যে মুসলমান মুসলমানের ভাই। আর এটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে যে একটা ইসলামের যে সম্পর্ক এটা নিজের মানে আপন ভাইয়ের চেয়ে বেশি বড় সম্পর্ক ইসলামের সম্পর্ক। কেননা একজন ব্যক্তি আছে তার আপন ভাই, সে যদি কোনো কারণে ইসলাম থেকে বের হয়ে যায় তো এখন সে আপন থাকা সত্ত্বেও সে তার সাথে সম্পর্ক রাখতে পারবে না, কারণ তার ধর্মই আলাদা। কিন্তু একজন পর মানুষ আছে, কিন্তু সে মুসলমান, তার সাথে ওই আপন ভাইয়ের চেয়ে বেশি সম্পর্ক বা বড় সম্পর্ক, যেটা আমরা সাহাবায়ে কেরামদের মাঝে দেখেছি যে তারা মানে এক সাহাবি আরেক সাহাবির জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন, এবং নিজের সম্পদ, নিজের জায়গা জমিন সব কিছু দেওয়ার জন্য কি প্রস্তুত ছিলেন, এবং তারা নিজে না খেয়ে অপরকে খাওয়াতেন। সেগুলো আমরা সাহাবায়ে কেরামের সিরাতে দেখি। তো কি ছিল এই যে মুসলমানের যে ভালোবাসা, কেন? আর এই ভালোবাসাটাও ইসলামের জন্য, এই ভালোবাসাটাও আল্লাহ এবং রাসূলের জন্যই, যে আমি আমার এই মুসলমান ভাইকে ভালোবাসি আল্লাহর জন্য, যেন আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন যে নিজেদের মধ্যে ভাই ভাই হয়ে থাকো, সাহাবায়ে কেরামের এক সিফাত কোরআনে মাজিদে এসেছে যে রহমা উবাইনাহুম, তারা নিজেদের মধ্যে খুবই দয়ালু। আশিদ্দাউ আলাল কুফার, হ্যাঁ কাফিরদের উপরে তারা অনেক কঠোর, কিন্তু রহমা উবাইনাহুম, তারা নিজেদের মধ্যে অনেক দয়ালু, অনেক দয়াবান, এমন দয়ালু যেমন একজন বাবা নিজের সন্তানের জন্য হয়ে থাকে। তাফসীরে এসেছে একজন বাবা নিজের সন্তানকে কেমন ভালোবাসে, এমন দয়া ছিল সাহাবায়ে কেরামদের নিজেদের প্রতি। তো আমাদেরও উচিত যে আমাদের নিজেদের মধ্যে, আমাদের মুসলমান ভাইয়ের মধ্যে কি আমাদের এমন ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলা। আর হাসিদ, হাসিদ বলা হয় যে হিংসাকারী, যে হিংসা করে, তো এই হাসিদ সে হিংসা তো করছে
জি,
কিন্তু কি হচ্ছে তার ভাই যার থেকে সে হিংসা করছে
জি,
তার এই হিংসা করার কারণে তার নিয়ামত কিন্তু চলে যাচ্ছে না, বা তার নিয়ামত কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হিংসাকারীর এই হিংসার কারণে তার আমল এমন ভাবে ধ্বংস হয়ে যায় যেভাবে আগুন
জি
শুকনো কাঠকে খেয়ে ফেলে, যেভাবে আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে সেভাবে হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে।
আল্লাহ আল্লাহ,
ওই কথাটাই যেটা শুরুতে বলেছিলাম যে আমরা সারা জীবন নেক আমল করছি, নামাজ পড়ছি, হ্যাঁ রোজা রাখছি, হজ করতে যাচ্ছি, যাকাত দিচ্ছি, অর্থাৎ বড় বড় আমল করছি, নফল নামাজ পড়ছি, কিন্তু একটা গুনাহের কারণে আপনার সব সব আমল বরবাদ হয়ে যাবে, আপনার সব আমল ওই আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে দেয় হিংসা এভাবে জ্বালিয়ে দিবে। আর কিয়ামতের দিন যখন আপনি উঠবেন আর যখন দেখবেন আপনার কোনো আমল নেই, তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তো বলা হয়েছে যে এই যে জিনিসগুলো রয়েছে, হিংসা, বিদ্বেষ, তারপর রিয়াকারি, তারপর তাকাব্বুর অর্থাৎ অহংকার, এই জিনিসগুলোকে বলা হয় বাতিনি মুহাররামাত, মানে এমন গুণা যেগুলো আমাদের বাতিনে আছে, আমাদের অন্তরে আছে, যেগুলো আমরা দেখতে পাই না। বলা হয় এইগুলো শিখাও ফরজ। শিখা মানে এগুলো কাকে বলে, হাসাদ কি, রিয়াকারি কি, এবং এগুলো থেকে বাঁচতে হবে কিভাবে, এই শিক্ষা অর্জন করাও ফরজ। এখানে তো আমরা নামাজ রোজা এবং অযু গোসলের আজ মশালা জানি না, তো এই অভ্যন্তরীণ মশালা কিভাবে আমরা জানবো? অবশ্যই জানতে হবে, জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। যেহেতু দেখেন শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই। আপনি যদি দেখেন সাহাবায়ে কেরামের সিরাত, তাহলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে একজন ব্যক্তি 30 বছর বয়সে আসছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তার মানে কি, ওই 30 বছর বয়সে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর তখন থেকে ইলমে দ্বীন শিখা শুরু করে দিয়েছেন।
সুবহানাল্লাহ,
কোনো ব্যক্তি এসেছেন 50 বছর বয়সে আর ইসলাম কবুল করেছেন, তার মানে তার বাল্যকালও শেষ, তার যৌবনও শেষ, একদম বৃদ্ধ অবস্থায় তিনি এসেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, কিন্তু ওই প্রথম দিন থেকে তিনি ইলমে দ্বীন শিখা শুরু করে দিয়েছেন।
মাশাআল্লাহ,
এটাই আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের ইলমে দ্বীন শিখার কোনো বয়স
নেই।
কিন্তু আজ দেখা যায় যে যখন মানুষ একটু বড় হয়ে যায় বা একটু যুবক হয়ে যায় বা যৌবন পার হয়ে 30-40 বছরের দিকে যায়, তখন মনে করে যে আমাদের জন্য শিক্ষার দরজা বন্ধ হয়ে গিয়েছে, এমনটা কিন্তু না। আর আমাদের দাওয়াত ইসলামী তো খুবই সহজ করে দিয়েছে, ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমগুলো এতই সহজ যে আপনি মাদ্রাসাতুল মদিনা বালেগানে চলে আসেন, প্রাপ্তবয়স্কদের যে কোরআন শিক্ষা দেওয়া হয় এটার মধ্যে চলে আসুন। আচ্ছা, আপনি সেখানেও আসতে পারছেন না, সময় দিতে পারছেন না, আপনি খুবই ব্যস্ত, আপনি অনলাইনের মাধ্যমেও অনলাইন একাডেমিতে আপনি কি করেন, ভর্তি হয়ে যান, সেখানে প্রত্যেক দিন বেশি না আধা ঘন্টা আধা ঘন্টা দিন এবং ইলমে দিন শিখুন।
মাশাআল্লাহ, অনলাইন একাডেমি তো এখন মাদান চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের ফজলে রবি ভাই খুবই সুন্দর একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আমি বলবো যারাই আমরা যেখানে আছি, ইলমে দিন অর্জন করার অনেকেই মাশাআল্লাহ আছেন, যারা ইলমে দিন শিখতে চান, কোরআন শিখতে চান, মাসলা মাসাইল শিখতে চান, এগুলো থেকে বিভিন্ন ব্যস্ততার কারণে, এডুকেশনের কারণে বা ব্যবসা বাণিজ্য যেটাই হোক যার মাধ্যমে শিখে উঠতে আর পারেননি, তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে নিজের ব্যস্ততার মাঝে আপনার পছন্দের সময়কে বের করে অনলাইন একাডেমি এর মধ্যে আমরা ভর্তি হয়ে যাই। সেখানে বিভিন্ন ধরনের কোর্স আছে, আমরা কোরআন কোর্স বলি, ফরজ এলম কোর্স বলি, এভাবে বিভিন্ন ধরনের নামাজ কোর্স, কোরআন, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু জানাজা নামাজের বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ মাশাআল্লাহ প্রায় অনেকগুলো কোর্সেসই আমাদের অনলাইন একাডেমি আমাদেরকে প্রোভাইড করছে। আমি বলবো যাদের যাদের অবশ্যই ইচ্ছে আছে, আমরা কল সেন্টারে কল দিই এবং এই অনলাইন একাডেমির মাধ্যমে আমরা এই কোর্সগুলো করে ইলমে দিন অবশ্যই শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ফজলে রবি ভাইয়ের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং আল্লাহু আকবার, যে নেকি ধ্বংস করে দেয় কারণগুলো। আসলে আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনের কত বিস্তৃত দিকগুলো যা আমরা শিখছি না, এটা কি আমরা ভুল করছি না? আমাদের শেখা প্রয়োজন না? আর এই প্রয়োজনীয়তা আজকে অনুষ্ঠানে আমি আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে প্রয়োজনীয়তা আমাদের জন্য কতটুকু আসলেই প্রয়োজন। তো আমি অনুরোধ করব আমরা আজকের এই অনুষ্ঠানে যারাই নেকির দাওয়াত পেয়েছেন, আমি বলবো অবশ্যই ইলমে দিন অর্জন করার মাধ্যমগুলোকে, আমরা সোর্সগুলোকে গ্রহণ করার চেষ্টা করি। দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করে হোক, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় অংশগ্রহণ করে হোক, অনলাইন একাডেমিতে ভর্তি হয়ে হোক, আমরা যেভাবেই পারি ইলমে দিন অর্জন করি। তাহলেই তো আমরা গুনাহের দিকগুলো সম্পর্কে জানতে পারবো, সেটা থেকে বাঁচার উপায় পাবো, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো। দর্শকবৃন্দ, আরও শুনবো ইনশাআল্লাহ ফজলে রবি ভাইয়ের কাছ থেকে। আমাদের অনেক দর্শকরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মেসেজও করছেন এবং অনেকেই আমাদেরকে কলও পাঠাচ্ছেন, কিছু কল অনুষ্ঠানে যুক্ত করব। জি, মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করব শোনানোর জন্য। দর্শকবৃন্দ, যেহেতু আমরা অনুষ্ঠানে আলোচনা শুনছিলাম গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমরা নাতখা ইসলাম ভাইয়ের কণ্ঠেও আপনাদের দু একটি অনুরোধ রাখার চেষ্টা করব অবশ্যই। জি, পরবর্তী কল।
আমি নিয়মিত মাদানি চেষ্টা করি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাদানি চ্যানেল দ্বারা আমরা যেভাবে উপকৃত হচ্ছি করে আমার ফ্যামিলি অনেক উপকৃত হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, ধন্যবাদ মূল্যবান কমেন্ট পাঠানোর জন্য। অবশ্যই আমরা সবাই মাদানী চ্যানেল নিয়মিত দেখি এবং অপরকেও দেখতে উৎসাহিত করি। এতে করে কি হবে, আমাদের পরিবার সহ আমাদের পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছেন তারাও ইসলামের সুশীতল একটি ধারা এবং ইসলাম আমাদেরকে কী শিক্ষা দেয় সেই বিষয়গুলোকে জানতে সক্ষম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি, পরবর্তী কল। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, শুনবো। অনেকে যেহেতু আমাদেরকে শুরুতেও একজন অনুরোধ পাঠিয়েছিলেন, তো আমির ভাইয়ের কাছে যাব, যতগুলো সম্ভব হয় আপনাদের অনুরোধগুলো আমরা একটু একটু করে শোনার চেষ্টা করব। জি,
সল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নয়নের তারা নামে মোহাম্মদ, নয়নের তারা নামে মোহাম্মদ মনে রোজা রাত মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান খোদার প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা ভূপৃষ্ঠ সর্বোচ্চ প্রিয় নবীর রওজা ভূপৃষ্ঠ সর্বোচ্চ প্রিয় নবীর রওজা আরশের চেয়ে শ্রেষ্ঠ কতই না অপরূপ যে মদিনার সবুজ গুম্বুজ কতই না অপরূপ যে মদিনার সবুজ গুম্বুজ কি যে নয়ন ভীরা প্রিয় নবীর রওজা আরশের চেয়ে শ্রেষ্ঠ আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা ভূপৃষ্ঠ সর্বোচ্চ প্রিয় নবীর রওজা আরশের চেয়ে শ্রেষ্ঠ যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন মন চায় যেতে মদিনা দেখিব সোনার মদিনা মন চায় যেতে মদিনা দেখিব সোনার মদিনা একদিন আমিও যাব ডাকিলে শাহে মদিনা মন চায় যেতে মদিনা দেখিব সোনার মদিনা কে দিন আমি ও যাব ডাকলে শাহে মদিনায় আমি এক গরিব দুঃখী কি ভাবে যাব মদিনায় আমি এক গরিব দুঃখী কি ভাবে যাব মদিনায় প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনায় প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনায় মন চায় যেতে মদিনায় দেখিব সোনার মদিনা।
আল্লাহ, দর্শকবৃন্দ, শুনছিলাম খুবই চমৎকার কিছু কালাম, মদিনার স্মরণকে হৃদয়ে আবারও জাগিয়ে তোলা সেই স্রোতধারার কিছু কথা, কিছু ছন্দ, কিছু কবিতার লাইন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় মদিনার সত্যিকার আশিক হওয়ার তৌফিক দান করুন। আসলে দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্তরে ভালোবাসা অবশ্যই আমাদেরকে আনতে হবে। এটা তো আমাদের ইমানের দায়িত্ব, দাবি। যদি আমরা আল্লাহ রসুলকে ভালোই না বাসি তাহলে তার উপরে ইমান কিভাবে আনা হবে? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের ইমান না থাকে তাহলে তো আল্লাহ তাআলার প্রতি ইমান আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের অনেক দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছি আব্দুর রহমান আত্তারি ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, এরপর বিনতে কাশিম আমাদের সঙ্গে যুক্ত আছেন, জাহিদুল ইসলাম ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, খালিদ মাদানী ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, শোয়েব আত্তারি ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, মোহাম্মদ আব্দুল আজিজ আত্তারি কাদরি ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, বিনতে হাবিব খান আমাদের সঙ্গে যুক্ত আছেন, রকি নোমান ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, মুরাদ আলী ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, মাসুদ আহমদ ভাই আছেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই আছেন, আরমান হুসাইন ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, গাজী আব্দুস সামাদ ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, এরপর মদিনা মদিনা আইডি থেকেও আমাদের সঙ্গে যুক্ত আছেন, এরপরে আমাদের সঙ্গে ইব্রাহিম রাজা ভাই যুক্ত হয়েছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন। দর্শকবৃন্দ, যেহেতু অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো আমাদের দর্শকরাও আমাদের সঙ্গ দিচ্ছেন এবং অসংখ্য ইসলামী ভাই এবং অসংখ্য ইসলামী বোনরাও বিভিন্ন আইডির মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এলমে দিন শেখার সুযোগকেও হাতছাড়া করা উচিত না। যখনই এলমে দিন অর্জনের সুযোগ আমরা পাবো, অবশ্যই আমরা চেষ্টা করব যেন এলমে দিন বেশি থেকে বেশি অর্জন করা, এবং এলমে দিন বান্দাকে গুমরাহিয়া থেকে রক্ষা করে, আল্লাহ তাআলার দয়া লাভের একটি মাধ্যম, এবং এলমে দিনের মাধ্যমে কিন্তু সঠিক পথে আমরা পরিচালিত হতে পারি। আর ইলমে দিনের কারণেই কিন্তু দেখা যায় যে অসংখ্য ইসলামী ভাইরা ইসলামী বোনরা যাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যায় পতিত হচ্ছেন, বিভিন্ন ধরনের গুনাহ, বিভিন্ন ধরনের অরাজকতা আমরা সমাজে দেখি, পরিবারে দেখি, রাষ্ট্রীয়ভাবে দেখি, তাহলে কিন্তু বিভিন্ন যে সমস্যাগুলো দেখা যায় তা কিন্তু ইলমে দিন না শেখার কারণে, ইলমে দিন থেকে দূরে থাকার কারণে, বা ইলমে দিন অনুযায়ী জীবন ধারণ আমল না করার কারণে এই সকল ধরনের সমস্যাগুলো দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এলমে দিন অর্জন করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আমরা যেহেতু নেক আমল ধ্বংস হয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম, হিংসা নিয়ে শুনলাম, আসলে আমাদেরকে এই হিংসা হাসাদ থেকে বাঁচতে হবে, এবং বিভিন্ন কারণ আছে, ইনশাআল্লাহ ফজলে রাব্বি ভাইয়ের কাছে আবারও যাবো ইনশাআল্লাহ, এবং এর আরো ইনশাল্লাহ আমরা দিক সম্পর্কে শুনব। জি ভাই,
নেক আমল ধ্বংস হওয়ার তো অনেকই কারণ রয়েছে যা এই সংক্ষিপ্ত সময়ে সবগুলো বয়ন করা সম্ভব না। তো আমি কিছু আর কয়েকটি বলে দিচ্ছি, যেমন অহংকার।
জি,
অহংকারও এটা নেক আমল ধ্বংস করে দেয়। যেমন আল্লাহ পাকের সাথ করেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না। এবং হাদিসে রয়েছে যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ঠিক আছে, তো আজকে দুনিয়াতে নিজেকে যারা বেশি বড় মনে করে, বা যারা এই এটা মনে করে যে এই জিনিস শুধু আমিই জানি, আমার ছাড়া আর কেউ জানে না, বা এই কাজটা শুধু আমিই করতে পারি, তোমরা কি করতে পারো, তোমরা কি করতে পারবে, কখনোই করতে পারবে না, এই এই কথাগুলো দ্বারাই বোঝা যায় যে সে অহংকার করছে। কারণ প্রত্যেক জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, আল্লাহ পাক রেখেছেন, তো আপনি কখনো এটা মনে করবেন না যে সব কিছু আমি জানি। তো এটা ইবাদতকে ধ্বংস করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়। গীবত করা, কোরআনে রয়েছে লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। এটা এমনই যেমন কেউ নিজের মৃত ভাইয়ের মাংস খাচ্ছে। হাদিসে রয়েছে যে গীবত তোমার নেকি খেয়ে নেয় যেমন আগুন কাঠকে খেয়ে নেয়। যেভাবে হিংসার ব্যাপারে শুনলাম যে হিংসাও এভাবে নেকিকে খেয়ে নেয়, যেভাবে আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে দেয়। এই গুনাহগুলো, এগুলো আসলে আমরা দেখছি আমাদের সমাজে, যেহেতু শয়তান প্রথমত আমাদেরকে নেকি করতে দেয় না, আর যখন দেখে যে সে নেকি করছে, এখন শয়তানের কাজই হচ্ছে মুসলমানকে পথভ্রষ্ট করা, মুসলমানকে ক্ষতির মধ্যে লাগিয়ে দেওয়া। কারণ সে এই ওয়াদাই করে এসেছে যে আমি প্রত্যেক তাদের রাস্তায় বসে যাব এবং তাদেরকে পথভ্রষ্ট করব। তো এখন তার কারণ শয়তান হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় শত্রু বা মানুষের সবচেয়ে বড় শত্রু। ইন্না শয়তানা লিল ইনসানি আদুউ মুবিন, নিশ্চয় শয়তান মানুষের একদম স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। তো সে আপনাকে নেকি করতেও দিবে না প্রথমত, আর যদি আপনি নেকি করে নেন, এখন এই নেকি কিভাবে ধ্বংস হবে সে সেই চেষ্টাটা করতে থাকবে। তারপরে হচ্ছে মানুষের হক নষ্ট করা বা মানুষের উপর অন্যায় করা, জুলুম করা। যখন কেউ দুনিয়াতে আমরা দেখি যে একজন মানুষ নামাজি আছে কিন্তু অমুকের জায়গা জমিন খেয়ে বসেছে, মানে দখল করে নিয়েছে, তাকে দিচ্ছেও না, কারো থেকে টাকা নিয়েছিল ঋণ হিসেবে কিন্তু এখন তাকে দিচ্ছে না, তাকে ঘুরাচ্ছে, এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে নেকি উঠিয়ে ওই মাজলুমকে দিয়ে দেওয়া হবে, তার মানে আপনি শূন্য হয়ে যাবেন। আর যদি আপনার কাছে নেকিও কম হয়ে যায় বা শেষ হয়ে যায়, তখন ওই মাজলুমের আপনাকে দিয়ে দেওয়া হবে। বলা হচ্ছে যে ওই ব্যক্তি তো আপনার নেকি নিয়ে জান্নাতে যাবে, মাজলুম, আর আপনি তার গুনাহ নিয়ে জাহান্নামে যাবেন। বুঝা গেল, একদিকে আপনি সারা জীবন নেক আমল করলেন কিন্তু মানুষের উপর জুলুমও করেছিলেন, এই জন্য আপনি কিয়ামতের দিন আপনার সব নেকি শেষ, নেকি শূন্য হয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন। তো এইগুলো জিনিস থেকে আমাদের ভয় করা উচিত। তারপর একটা জিনিস হচ্ছে রিয়াকারি বা লৌকিকতা এবং লোক দেখানো ইবাদত বা লোক দেখানো আমল।
জি,
আল্লাহ পাক ইরশাদ করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস। হে ইমানদারগণ, তোমরা নিজেদের সদকাকে বাতিল করিও না, বাতিল মানে ধ্বংস করা, তোমরা নিজেদের সদকাকে ধ্বংস করিও না। কিভাবে? বিল মান্নি ওয়াল আযা, মানে একে অপরকে কষ্ট দিয়ে বা খোটা দিয়ে, যে আমি তোমাকে এইটা দিয়েছিলাম মনে আছে, আজকে যে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো এটা হচ্ছে আমার অবদান। এই যে আপনি মানুষকে দিলেন কোনো এক সময় আর আজ তাকে ওইটা শোনাচ্ছেন, দিয়েছিলেন 10 বছর আগে, আজ তাকে ওইটা শোনাচ্ছেন, খোটা দিচ্ছেন যে আমি তোমাকে দিয়েছিলাম, এই জন্যই তো তুমি আজ এই জায়গায় আসতে পেরেছো, নাহলে কখনোই আসতে পারতে না। এখন এই কথাটা যে শুনবে অবশ্যই তার অন্তর
কষ্ট পাবে,
অন্তরে কষ্ট পাবে, তার অন্তর ভেঙে যাবে এই কথাটা শুনে। আর মানুষের অন্তরে কষ্ট দেয় এটা কিন্তু অনেক বড় গুণা। তো এইভাবে কি বলা হয়েছে, আপনি যে ওই 10 বছর আগে তাকে দিয়েছিলেন,
জি
অবশ্যই আপনি কাউকে কোনো জিনিস দান করলে বা কাউকে এমনি গিফট করলেও আপনি সওয়াব অবশ্যই পাবেন। হাদিস শরীফে রয়েছে যে তাহাদাও তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, একে অপরের প্রতি তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। তো আপনি উপহার দিলেও আপনি সওয়াব পাবেন, কিন্তু পরে যদি খোটা দিয়ে দেন কোনো সওয়াব আর পাবেন না। তারপর বলেন ওই ব্যক্তির মতো, মানে তোমরা নিজেদের সদকাকে ধ্বংস করিও না খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে, ওই ব্যক্তির মতো যে খরচ করে মানুষকে দেখানোর জন্য। যে খরচ করে মানুষকে দেখানোর জন্য। অর্থাৎ রিয়াকার, আমির সুন্নাত এর সংজ্ঞা বলেছেন যে রিয়া হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো নিয়তে ইবাদত করা। যেমন কেউ এই নিয়ত করলো যে মানুষ আমার ইবাদত সম্পর্কে জানুক, অথবা ইবাদত সম্পর্কে জেনে আমাকে কিছু টাকা দিক বা সম্পদ দিক, অথবা কিছু প্রশংসাই করে দিক আমার, অথবা আমার ইবাদত সম্পর্কে জেনে আমার কিছু সম্মান করুক। এটা হচ্ছে রিয়া, লৌকিকতা। আর বলা হয়েছে যে রিয়া হচ্ছে এটা মুনাফিকদের কাজ, যারা ইবাদত করত কিন্তু এটা মানুষকে দেখানোর জন্য করত, আল্লাহ তাআলার সন্তুষ্টি তাদের অন্তরে থাকতো না। কেন মুনাফিক বলাই হয় তাকে, যে শুধু মুখ থেকে মুসলমান, অন্তর থেকে কাফির। অর্থাৎ ইসলাম তার অন্তরে নেই। আর ইসলাম হচ্ছে কি? ইসলাম হচ্ছে অন্তরে সত্যায়ন করা, আর মুখ থেকেও কি সেটা বলা। এটা হচ্ছে প্রকৃত ইসলাম। কিন্তু মুনাফিক যে ছিল, তারা যেহেতু সবাই এক জায়গায় মুসলমান, এখন সে কি করবে? সেও মুসলমানদের মাঝে এটাই বলবে, আমি মুসলমান। কিন্তু যখন কাফিরদের সাথে মিলবে, বলবে যে আমরা তো তাদের সাথে ঠাট্টা করতাম বা ঠাট্টা করছি। তো এ হচ্ছে মুনাফিক। তো এই রিয়াকারি বলা হয়েছে মুনাফিকদের কাজ, নাউজুবিল্লাহ, যেটা আজ মুসলমানদের মাঝে চলে এসেছে। যে অনেক মানুষ যে আচ্ছা আমল করেছে একাকিত্বে, কিন্তু ওটাও আবার প্রকাশ করে যে আমি কাল রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েছিলাম, অনেক ভালো লেগেছে, শোনাচ্ছে। আচ্ছা নফল রোজা কেউ জানেও না, রোজা এমন একটা আমল আপনি যদি না বলেন কেউ জানবে না, তারপরেও বলছে যে অনেক ক্ষুধা লাগছে আজকে রোজা রাখছি। কেন ভাই, দরকার কি? এই মানে নিয়ত কি এটাই যে মানুষ যেন জানুক আর আমার সম্মান করুক? তো এই হচ্ছে আর রিয়াকার ব্যক্তির কিয়ামতের দিন আল্লাহ পাক যখন সবাইকে প্রতিদান দিবেন, তো এই সমস্ত ব্যক্তি যারা লোক দেখানোর আমল করত, মানুষদের জন্য করত, তো তাদেরকে বলা হবে তোমরা যার জন্য আমল করতে তার থেকে নিজের প্রতিদান নিয়ে নাও। আর মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক কিয়ামত দিবসের মালিক। হ্যাঁ, ওই দিন কি আল্লাহ তাআলা ছাড়া কেউ প্রতিদান দিতে পারবে? কখনোই না। তো বোঝা যাচ্ছে এমন মানুষও কি ধ্বংস হয়ে যাবে যে রিয়া বা লোক দেখানো আমল করে।
আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সময় দেখতে দেখতে একেবারে শেষের দিকে, চাইলেও আর এগুতে আমরা পারছি না। তবে টপিক ছিল খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং আরও আলোচিত অনেক বিষয় ছিল। যাই হোক, আমরা যাই শিখতে পেরেছি তার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও দেখা হবে। তো আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটাবো। জি,
ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ফর্শ কাবা মদিনা, আরশ কাবা মদিনা, ফর্শ কাবা মদিনা, কাবে কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে রহমত পেলা, শমায়ে বজমে হেদায়ত পে লাম, কদরিয়া চিস্তিয়ান
نقش بندی موج دے دی یا چارو پیرے طریقت پہ لاکھوں سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام جس نے نیکی کی دعوت کا جذبہ دیا جس نے نیکی کی دعوت کا جذبہ دیا اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام.
اللہم آمین. الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك. سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك. سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك. صلاه وسلاما عليك يا رسول الله وحق لا اله الا الله محمد رسول.
رحمت پرن حق پربھا تمار তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।